শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশ সময় রাত 10:00, ভারতের রাত 9:30, আর এখানে ওয়াশিংটনে দুপুর 12:00। আমি সুগুপ্ত নসরিন কুইন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
কক্সবাজারের রামু পরিদর্শন করেছেন বিএনপি প্রতিনিধি দল এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
ইউপিএ সরকার থেকে তৃণমূল কংগ্রেসের বিদায়ের পর এবার কি তিস্তা জলবন্টন চুক্তি সই হয়ে যাবে?
আজকের সাক্ষাৎকারের অতিথি সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ।
মূল যে বিষয়গুলো একটা জাতির সামনে, সেগুলো সম্পর্কে দুই প্রার্থীর মূল্যায়ন কি, তাদের অবস্থান কি, তাদের ভূমিকা কি?
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। রামুর ঘটনার প্রতিবাদে শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের হামলার পর বৌদ্ধ অধ্যুষিত সব দেশে বাংলাদেশ কূটনৈতিক মিশনে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা থেকে এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের হামলার পর বৌদ্ধ অধ্যুষিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে সংশ্লিষ্ট মিশনগুলোতে এ বিষয়ে জরুরি বার্তা পাঠানো হয়েছে। বার্তায় চলমান পরিস্থিতিতে দূতাবাস ও মিশনগুলোর নিরাপত্তা বাড়াতে এবং কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলা হয়েছে। রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের উপর হামলার প্রেক্ষিতেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিএনপির প্রতিনিধি দল এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আজ সকালে রামুর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তারা প্রশাসন ও গোয়েন্দা সংস্থার ভূমিকার সমালোচনা করেন। এ সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহার এবং বসতিতে অগ্নিসংযোগ এবং হামলা তদন্তে পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। এই কমিটি স্থির এবং ভিডিও চিত্র সহ সংশ্লিষ্ট আলামত সংগ্রহ শুরু ও এলাকা সফর করেছে। এদিকে ব্যারিস্টার মওদুদের নেতৃত্বে প্রধান বিরোধী দল বিএনপির 8 সদস্যের তদন্ত দলটি শুক্রবার রামু পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন এবং পুলিশের নিষ্ক্রিয়তায় ঘটনা ভয়াবহ রূপ নেয় বলে মন্তব্য করেছেন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান রামু পরিদর্শন করেন এবং এ সময় অগ্নিসংযোগ এবং হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করেছেন। তিনি গোয়েন্দা সংস্থাগুলো এবং পুলিশের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহ বাংলাদেশে কার্যক্রমরত 40টি আন্তর্জাতিক এনজিও এক যৌথ বিবৃতিতে বিভিন্ন স্থানে বৌদ্ধবিহার এবং বৌদ্ধ বসতিতে অগ্নিসংযোগ এবং হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীন তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে তৈরি ছায়াছবি বন্ধের দাবি জানিয়েছে ঢাকায় কয়েকটি ইসলামী সংগঠন। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকায় খেলাফত ইসলামী ও যুব জামায়াত এবং ইসলামী ছাত্র মোর্চার কয়েকশত সমর্থক যুক্তরাষ্ট্রের এক নাগরিকের ইসলাম বিরোধী চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা ঢাকার কেন্দ্রস্থলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে তাদের কর্মসূচি শেষ করে। যুক্তরাষ্ট্র সরকারকে চলচ্চিত্রটির নির্মাতাকে দৃষ্টান্তমূলক শাস্তি ও চলচ্চিত্রটি বন্ধ করে দেওয়ার দাবি জানায় বিক্ষোভকারীরা। গত কয়েক সপ্তাহ যাবত ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ইনোসেন্স অফ মুসলিমস নামের চলচ্চিত্রটির বিরুদ্ধে ইসলামিক সংগঠনগুলো বিক্ষোভ করে আসছে। ওই চলচ্চিত্রের প্রতিবাদে কয়েকটি ইসলামী সংগঠনের ডাকে ঢাকা সহ সারা দেশে গত 23 সেপ্টেম্বর হরতাল পালিত হয়। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ইসলাম বিরোধী বিতর্কিত ছায়াছবি প্রদর্শন বন্ধের দাবিতে আজ কলকাতায়ও প্রতিবাদ বিক্ষোভ হয়। এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত হযরত মোহাম্মদের জীবনী নিয়ে বিতর্কিত ইসলাম বিরোধী চলচ্চিত্রের প্রতিবাদে আশিকানের রসুল কমিটির উদ্যোগে আজ কলকাতায় এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। কলকাতা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি শেষ হয় শহীদ মিনারের কাছে। মিছিলে অংশগ্রহণকারী সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে ইউটিউবে ছবিটির সম্প্রচার বন্ধ করার দাবি জানান। একই সাথে ছবিটির পরিচালকের শাস্তির দাবিও জানান তারা, এবং পৃথিবীর সর্বত্র যাতে এই ছবিটির প্রচার বন্ধ করা যায় তার জন্য গোটা মুসলিম সমাজের কাছে আহ্বান জানানো হয় সংগঠনের পক্ষে। আজকের মিছিলের কর্মসূচিতে কলকাতায় মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ প্রদর্শনের কথা থাকলেও প্রশাসনের তৎপরতায় মিছিল মার্কিন দূতাবাসের আগে আজকে দেওয়ার বন্দোবস্ত করা হয়। পরমাশিস খোসরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রচার অভিযানের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার। তবে রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনি বেকারত্বের হার সম্পর্কিত সাম্প্রতিক রিপোর্টের উপর বিশেষ কোনো গুরুত্ব দেননি। শুক্রবার এক সরকারি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসে বেকারত্বের হার ছিল 7.8%, গত 44 মাসে এই প্রথম এই হার 8% থেকে কমেছে। এই সংখ্যা প্রকাশের পরপরই মিস্টার রমনি মন্তব্য করেন, দেখে শুনে মনে হচ্ছে এটা প্রকৃত সংখ্যা নয়। তার এক প্রচার অভিযানে তিনি বলেন প্রকৃত বেকারত্বের হার সম্ভবত 11% হতে পারে। ওদিকে প্রেসিডেন্ট এই রিপোর্ট সম্পর্কে কোনো মন্তব্য করেননি।
The real Mitt Romney has been running around the country for the last year promising $5 trillion in tax cuts that favor the wealthy.
তবে শুক্রবার ভার্জিনিয়া ও ওহায়োতে নির্বাচনী প্রচারে তিনি রমনিকে আক্রমণ করে বলেন, রমনি গত বছর বিত্তশালীদের পক্ষে $5,00,000 কর ছাড় দেবার কথা বলেছিলেন। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা যাচ্ছে যে এশীয় বংশোদ্ভূত প্রায় তৃতীয়াংশ আমেরিকান ভোটার যুক্তরাষ্ট্রের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনির মধ্যে কাকে ভোট দেবেন তা সে সম্পর্কে এখনও সিদ্ধান্ত নেয়নি। রাষ্ট্রপতি নির্বাচনের আর মাত্র 5 সপ্তাহেরও কম বাকি সময় রয়েছে। ইউপিএ সরকার থেকে তৃণমূল কংগ্রেস প্রত্যাহার করার পর এখন বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা নদী বণ্টনের বিষয়ে চুক্তি স্বাক্ষরের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সে সম্পর্কেই রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা জলবণ্টন চুক্তি ও স্থল সীমানা নির্ধারণ চুক্তি এবার হয়তো সেরে ফেলতে চাইবে মনমোহন সিং সরকার। মন্ত্রিসভা থেকে তৃণমূল কংগ্রেসের বিদায়ের পর এই দুই চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিকে পাশ কাটিয়ে চুক্তি দুটি সম্পাদনের সম্ভাবনা খতিয়ে দেখছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ বলেছেন, ইউপিএ সরকারের আঞ্চলিক শরিকরা এতদিন বিদেশ নীতিতেও মাথা ঘামাচ্ছিলেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও তামিলনাড়ুতে ডিএমকে দলকে মাথায় রেখেই জয়রামের এই তিক্ত মন্তব্য। তবে তিস্তা চুক্তি সই করলেও কেন্দ্র কি নদীর জল নিয়ন্ত্রণ করতে পারবে? রাজ্যের সেচকর্তারা কিন্তু বলছেন, শিলিগুড়ির অদূরে গাজলডোবায় তিস্তার উপর রাজ্যের একটি ব্যারেজ থেকে যা জল ছাড়বে রাজ্য, কেবল তা থেকেই ব্যারেজের প্রায় 70 কিলোমিটার নিচে বাংলাদেশকে জল দেওয়া সম্ভব। কাজী চুক্তির শর্ত মনঃপূত না হলে মমতা কি গাজলডোবায় জল নিয়ন্ত্রণ করে এই চুক্তিকে অর্থহীন করে তুলতে পারবেন? গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ব্রিটেনের একটি আদালত রায় দিয়েছে যে কেনিয়ায় ব্রিটিশ ঔপনিবাসিক শাসনের সময় নির্যাতিত মাও মাও গোষ্ঠীর 3 জন সদস্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে পারবে। হাইকোর্টের প্রধান বিচারক রিচার্ড ম্যাককম শুক্রবার তার রায়ে বলেছেন ন্যায় বিচার সম্ভব, কারণ দুপক্ষেরই সাক্ষী প্রমাণ রয়েছে। জর্ডানের রাজধানীতে হাজার হাজার মানুষ দেশের সাংবিধানিক সংস্কার অত্যন্ত শ্লথগতিতে এগোচ্ছে বলে প্রতিবাদ করার জন্য সমবেত হয়েছে। প্রতিবাদকারীরা আম্মানে শুক্রবার সরকার বিরোধী স্লোগান সম্বলিত পতাকা ও ব্যানার বহন করে এবং সরকার বিরোধী স্লোগান দেয়। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি প্রদেশে বৃহস্পতিবার ভূমি ধসের পর আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একটি প্রাথমিক বিদ্যালয়ে চাপা পড়া 18 শিশুসহ 19 জন এর মৃত্যু হয়েছে। সিংহুয়া সংবাদ মাধ্যম জানিয়েছে যে শুক্রবার দুপুরে ওই মৃতদেহ উদ্ধার করা গেছে। সিংহুয়া এটা বলেনি যে ওই ব্যক্তিটি নিখোঁজ তালিকার একজন কিনা। একটি স্কুল এবং 3টি খামার বাড়ি ভূমিধসে চাপা পড়ার পর 18 ঘণ্টা পর ইলিয়াং কাউন্টির কর্মকর্তারা শুক্রবার গোড়ার দিকে 18 জন ছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আজকে আমাদের অনুষ্ঠানে আরও রয়েছে সাক্ষাৎকার, অন্যান্য পরিবেশনা, যুব সংবাদ ইত্যাদি। আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় 1575, 7405 এবং 11790 কিলোহার্টজে। বুধবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার অভিযানে প্রথম বিতর্ক অনুষ্ঠান হয়। এ সম্পর্কে কিছু প্রশ্ন করি নিউ ইয়র্কে বসবাসরত সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহকে। বুধবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার অভিযানের প্রথম বিতর্ক অনুষ্ঠান হয়, আপনি কিভাবে মূল্যায়ন করছেন?
বিতর্ক অনুষ্ঠানের প্রধান তো শর্ত হওয়া উচিত যে মূল যে বিষয়গুলো একটা জাতির সামনে, সেগুলো সম্পর্কে দুই প্রার্থীর মূল্যায়ন কি, তাদের অবস্থান কি, তাদের ভূমিকা কি, সেই নিরিখে নিঃসন্দেহে প্রেসিডেন্ট বারাক ওবামা অবস্থান খুবই দৃঢ় এবং সর্বক্ষেত্রেই তার অবস্থান শ্রেষ্ঠ। এখন সুন্দরী প্রতিযোগিতা যদি হয়, সেখানে চেহারা দেখা হয়, তার বক্তব্যগুলো দেখা হয়। এখানে দেখা যাচ্ছে কেন যেন প্রেসিডেন্ট অনেক সময় ইতস্তত করছিলেন কিছু প্রশ্নের ব্যাপারে, বা সেরকম কালকে আর্টিকুলেট ছিলেন না। সাধারণত আমাদের যে অভিজ্ঞতা, বারাক ওবামা আমাদের এই সাম্প্রতিক সময়ের, ক্লিন্টন এবং বারাক ওবামা দুইজন খুবই আর্টিকুলেট, খুব ইন্টেলিজেন্ট, খুব ওয়েল ইনফর্ম, হাইলি এডুকেটেড, স্মার্ট পার্সন, সেই হিসাবে বারাক ওবামা সেই জিনিসটাকে উঠে আসেনি। এটা হচ্ছে সমস্যা। এখন ভোটাররা যদি কেবল পারফরমেন্সের একটা নাটকীয়তা অথবা কে কিভাবে সুন্দর করে বলতে পারলো সেটার উপরে গুরুত্ব দেয়, তাহলে নিঃসন্দেহে বারাক ওবামার তাইতে রিপাবলিকান প্রার্থী মিট রমনির পারফরমেন্স ভালো হয়েছে।
বেশ কয়েকটি জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে ভোটাররা মনে করেন মিট রমনি বিতর্কে জয়ী হয়েছেন। আপনি কি মনে করেন এতে নির্দলীয় ভোটাররা প্রভাবিত হবেন?
সেটা বলা শক্ত। আরো দুটো বিতর্ক আছে, সেই বিতর্কের উপরে নিশ্চয় কিছুটা নির্ভর করবে। আর একটা হচ্ছে যে হ্যাঁ, নির্দলীয় প্রার্থীরা অনেক সময় প্রভাবিত গুলোতে হয়, যারা দুইজন দুই দলের কট্টর সমর্থক তারা তো নিজ নিজ প্রার্থীকে ভোট দেবেন, কিন্তু যারা কমিটেড ভোটার না, যে আমরা দেব চিন্তা করে দেখি, কিন্তু আমার ধারণা নির্দলীয় ভোটাররা পুরোপুরি ভাবে বিতর্কের অবস্থান দ্বারা প্রভাবিত হন না। এই যুগে কেবলমাত্র একজন কি সুন্দরভাবে পারফর্ম করলেন, এটা ঠিক, অতীতে আমরা দেখেছি সেটার দ্বারা কিছুটা প্রভাবিত। রেগান যে প্রেসিডেন্ট হয়েছিলেন সেক্ষেত্রে তার পারফরমেন্সটাই সবচেয়ে প্রধান ছিল, কিন্তু এক্ষেত্রে মিট রমনির অবস্থান তো বিতর্কের আগে পর্যন্ত উনি কিছুটা পিছিয়ে ছিলেন জনমত জরিপে। এখন তিনি তার দুর্বল সমস্ত অবস্থান যে সমস্ত জায়গায়, মানে ডেমোক্রেটদের মন ধারণায় অথবা বারাক ওবামার ধারণায়, সেই সবগুলো এমন ভাবে সুন্দর ভাবে উনি বলতে পেরেছেন বা উপস্থাপন করেছেন, ভোটাররা যদি বুদ্ধিমান না হন, সতর্ক না হন, তারা ফাঁদে পড়ে যেতে পারেন বা মনে করতে পারেন যে আমরা তাকেই সমর্থন করব। কিছুটা প্রভাবিত হওয়ার কথা, কিন্তু আরো দুটো বিতর্ক আছে, সেগুলোর আগে চূড়ান্ত কথা কোনো বলা মুশকিল।
কোন কোন ইস্যু এই বিতর্কে প্রাধান্য পায়?
আসলে তো রাষ্ট্রীয় জীবনের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পেয়েছে, পররাষ্ট্রনীতির বিষয়টা কম বরং প্রাধান্য পেয়েছে, অর্থনীতি, তারপর হেলথ কেয়ার, এগুলো বেশি প্রাধান্য পেয়েছে, এবং এগুলোই যুক্তরাষ্ট্রের এখন প্রধান সমস্যা। কারণ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা যে যুক্তরাষ্ট্রের কারণে ইউরোপিয়ান শক্তিগুলো, ইউরোপিয়ান রাষ্ট্রগুলো, যুক্তরাষ্ট্রের কারণে বলা ঠিক না, ইউরোপিয়ান রাষ্ট্রগুলো, এইটা সবগুলোর অর্থনীতিতে কেবল নাভিশ্বাস উঠে। এইটা যদি তারা ঠিক করতে না পারেন, তাহলে কেবলমাত্র সামরিক শক্তি দিয়ে তারা, সামরিক শক্তিও তারা টিকিয়ে রাখতে পারবেন, এবং সামরিক শক্তি দিয়ে সারা পৃথিবীর উপরে তারা প্রভাব বিস্তার করে রাখতে পারবেন না। ফলে এই রাষ্ট্রগুলোর এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের, যে পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার এবং পশ্চিমা শক্তির প্রধান শক্তি, সেই শক্তির অর্থনীতির অবস্থা এমন দুর্বল। আমার যতটুকু সীমিত রিডিং আছে তাতে পৃথিবীর ইতিহাসে এই প্রথম একটা সুপার পাওয়ার ঋণ করে বেঁচে আছে। সংস্কৃতি একটা কথা আছে, ঋণং কৃত ঘৃতং পিপাত, ঋণ করে হলেও ঘি খেতে থাকো। আমেরিকা কয়েক ট্রিলিয়ন ডলার বিদেশি শক্তিগুলোর কাছে মানে ঋণী হয়ে আছে, বিশেষ করে চীনের কাছে বোধ হয় 1.7 বা 8 বিলিয়ন ডলার। ফলে এই অবস্থায় এই এই যুক্তরাষ্ট্রকে এনেছে গতবারের 8 বছরের বুশ প্রশাসন, কারণ তার আগে ক্লিন্টন প্রেসিডেন্সি তাদের ডেফিসিট নিয়ে ক্লিন্টন রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, 8 বছরে সেই ডেফিসিট শেষ করে দিয়ে ঘাটতি শেষ করে উনি উদ্বৃত্ত রেখে গিয়েছিলেন। বুশের আমলে আবার তিনি প্রচুর ঋণ করে গেছেন এবং এমন অবস্থা অর্থনীতি ধ্বংস করে দিয়েছিলেন যে 8 বছরেও সেটা ঠিক করা মুশকিল। এবং আরো একটা কথা, এই যে কংগ্রেসের রিপাবলিকান পার্টি বারাক ওবামাকে কোন রকম সমর্থন দেয়নি, আগা গোড়া নিরন্তর তার জীবনটা মিজারেবল করে রেখেছে, পূর্ণ চরম অসহযোগিতা করেছে। এই রকম অসহযোগিতা আধুনিক কালে কোন প্রেসিডেন্টকে ফেস করতে হয়েছে বলা মুশকিল, যে এই সমস্ত নীতি অনুসরণ করে বুশ এই অর্থনীতিকে এই রকম চূড়ান্ত মানে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছিলেন। মিট রমনি প্রেসিডেন্ট হলে আবার সেই অবস্থাতেই আমেরিকাকে ফিরে যেতে হবে, কিন্তু সেটা বারাক ওবামা যে চেষ্টা করেছেন এত সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও, রিপাবলিকান পার্টির বাধা সত্ত্বেও, যদি ভোটাররা ইন্ডিপেন্ডেন্ট ভোটারদেরকে সেটা বলা যায়, কেন যেন বারাক ওবামা সে কথাগুলো ঠিক মতো বলেননি, দুই একটা সেন্টেন্সে খুব দুর্বল ভাবে বলেছেন, অথচ এগুলাই হচ্ছে তার মূল বক্তব্য, যে আমি কি অবস্থায় দেশকে ইনহেরিট করেছি এবং সেই অবস্থা কি কি কারণে হয়েছে সেটা উনি মানে অলমোস্ট রেফারেন্সের ক্যাজুয়াল রেফারেন্সের মতো উল্লেখ করেছেন, বলিষ্ঠভাবে সেই তথ্যগুলো তুলে দেওয়া হয়েছিল। এই আর
সৈয়দ মাহমুদউল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ।
নিউ ইয়র্কের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আজ জাতিসংঘ ভবনের সামনে এক সমাবেশে বাংলাদেশে সংখ্যালঘু বৌদ্ধদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদ জানাচ্ছে। পরিষদ বাংলাদেশ সরকারের প্রতি এই ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানায়। পরিষদের সেক্রেটারি রতন বড়ুয়া বাংলা বিভাগের সঙ্গে টেলিফোনে বক্তব্য রাখেন। তার সঙ্গে কথা বলেন রোকেয়া হায়দার।
রতন বড়ুয়া, আজকে আপনারা জাতিসংঘের সামনে সমাবেশ করছেন এবং বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বিরুদ্ধে যে সহিংসতা হয়েছে তার সুষ্ঠু সমাধানের জন্যই আপনাদের এই সমাবেশ, তো সে সম্পর্কে আমরা জানতে চাই।
সম্প্রতি বাংলাদেশে চট্টগ্রামে, দক্ষিণ চট্টগ্রামে যে সহিংস ঘটনা বৌদ্ধের উপর হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা জাতিসংঘের সামনে সমাবেশ করছি। আমরা মোটামুটি অত্যন্ত পক্ষ ভারাক্রান্ত নিয়ে আজকে আমরা জাতিসংঘের সামনে দাঁড়িয়েছি, এই কারণে হাজার বছর ধরে এই বাংলাদেশের বৌদ্ধরা বিভিন্ন ধর্মাবলম্বীদের পাশাপাশি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। বৌদ্ধরা এমন কোন কাজ করে নাই যে কাজের জন্য বৌদ্ধদেরকে এই প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। বাংলাদেশের বৌদ্ধরা যখনই যে সরকার এসেছে সেই সরকারের আনুগত্য প্রকাশ করে বাংলাদেশের উন্নয়নে, জাতি গঠনে অবদান রেখেছে। একই সাথে আমরা যারা প্রবাসে আছি এই বৌদ্ধ সম্প্রদায়, আমরা আমাদের বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করে জাতীয় অর্থনীতিকে আমরা শক্তিশালী করার চেষ্টা করেছি। আমরা সদাশয় সরকারের কাছে এটা যথাযথ নিরপেক্ষ তদন্তের ভিতর দিয়ে এদের দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় এনে আমরা এটা শান্তিপূর্ণ সমাধান চাই, এটাই আমাদের আবেদন। আমরা আশা করি সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করবেন, এটাই আমার বিনীত অনুরোধ।
বাংলাদেশে রেলওয়ে গেট কেলেঙ্কারির ঘটনার পর আত্মগোপন থাকা গাড়ি চালক আজম খান জানিয়েছেন ওই দিন তারা টাকা নিয়ে মন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছিলেন। বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি ওই কথা বলেন। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
রেলওয়ে গেট কেলেঙ্কারি নতুন মোড় নিয়েছে। আত্মগোপনে থাকা অবস্থায় রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়ি চালক আজম খান ঢাকার একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন টাকা যাচ্ছিল মন্ত্রীর বাসায়। শুধু ওই দিনই নয়, এর আগেও মন্ত্রীর বাসায় টাকা নিয়ে গিয়েছেন তিনি। গত 9 এপ্রিল রাতে গাড়ি চালক আজম খান 74 লাখ টাকা সহ রেলের 3 কর্মকর্তাকে নিয়ে বিজিবি সদর দপ্তরে প্রবেশ করেন। এরপর অনেক নাটকীয়তা, রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত পদত্যাগ করতে বাধ্য হন, পরে অবশ্য দপ্তরবিহীন মন্ত্রী হন। টাকা যাচ্ছিল তার বাড়িতে এটা মন্ত্রী অস্বীকার করেন। তখন তো এই গাড়ি চালক আজম খান আত্মগোপনে ছিলেন। প্রথম টিভি সাক্ষাৎকারে আজম খান বলেন বিবেকের ধারণায় তিনি ঘটনাটি ফাঁস করতে চেয়েছেন। আজম খান বলেন টাকাটা ঘুষের, দুর্নীতির, সেজন্য ঝুঁকি নিয়ে কাজ করেছেন। আজম নিজের নিরাপত্তা দাবি করে প্রকাশ্যে আসার আকুতি জানিয়েছেন সরকারের কাছে। ওদিকে সুরঞ্জিত সেনগুপ্ত সিলেটে সাংবাদিকদের বলেছেন গাড়ি চালক আজম খান এতদিন খালেদা জিয়ার বাসায় লুকিয়েছিল। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বুধবার 10ই অক্টোবর আমাদের কলিন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা রাষ্ট্রের সৃষ্টি সনদের পরিপন্থী। এই সম্পর্কে অধিবেশন চলাকালীন সরাসরি এই নম্বরে ফোন করে অতিথিদের প্রশ্ন করুন 2026193062, অথবা ইমেলে এর আগেও প্রশ্ন ও ফোন নম্বর পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা bangla@voanews.com, ফেসবুক ফ্যান পেজ VOA বাংলায়ও আপনারা প্রশ্ন মন্তব্য ফোন নম্বর পাঠাতে পারেন। হ্যালো ওয়াশিংটনের বিষয়, বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা রাষ্ট্রের সৃষ্টি সনদের পরিপন্থী।
আজকাল দেখা যাচ্ছে বিকাশমুখী দেশগুলোয় ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ বেড়ে চলেছে। যদিও তা ছোঁয়াচে রোগ নয়, তবে সেই সঙ্গে ওইসব দেশে এপিলেপসি বা মৃগী রোগও অনেক বেশি। আজ বিজ্ঞান পর্বে জোডা ক্যাপুয়ার প্রতিবেদন থেকে সম্পর্কে বিস্তারিত শোনাচ্ছেন রোকেয়া হায়দার।
গবেষকরা বলছেন মৃগী রোগের চিকিৎসা খুব ব্যয় সাপেক্ষ না এবং বিকাশমুখী দেশগুলোতে এই রোগের সংখ্যা বেশি দেখা যায়। তারা বলছেন উন্নত দেশের চাইতে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোয় মৃগী রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী বিভাগের অধ্যাপক চার্লস নিউটন এ বিষয়ে একটি গবেষণা দলের প্রধান এবং দ্য ল্যান্সেট মেডিকেল জার্নালে তাদের গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে। তিনি কেনিয়া ও তানজানিয়ায় ওয়েলকাম ট্রাস্ট নামে একটি কর্মসূচিতে অধিকাংশ সময় ব্যয় করেন। প্রফেসর নিউটন বললেন,
Epilepsy is a condition in which there is an excessive neuronal discharge or electrical discharge within the brain causing the person.
মৃগী রোগে মস্তিষ্কে খুব বেশি মাত্রায় নিউরন অথবা বৈদ্যুতিক ক্ষরণ হয়, যে কারণে রোগী অস্বাভাবিক আচরণ করে, জ্ঞান হারিয়ে ফেলে, তার সারা শরীর কাঁপতে থাকে, শরীরে অদ্ভুত সব অনুভূতি ছড়িয়ে পড়ে। মৃগী রোগ যে কোনো বয়সে যে কোনো কারণে হতে পারে। প্রফেসর নিউটন বলেন উত্তরাধিকার সূত্রে, জিনগত সূত্রে তা হতে পারে।
It can be inherited, it can have other genetic causes, it can be caused by infections, birth trauma, head injury.
তিনি বললেন কোনো সংক্রমণ থেকেও এই রোগ দেখা দিতে পারে, আবার জন্মের সময় যদি কোনো আঘাত লাগে মাথায় শিশুর তাহলেও হতে পারে, কিংবা স্ট্রোক এবং মাথায় টিউমার হলেও তা দেখা দিতে পারে। নিউটন বলেন আফ্রিকায় যেমন প্রসবকালে মাথায় আঘাত লাগে এমন প্রায় ঘটছে, তাছাড়া ম্যালেরিয়া, মেনিনজাইটিস এই ধরনের অসুখের ফলেও নানা উপসর্গ দেখা দেয়। কখনো কখনো দেখা যায় কেউ আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বসে রয়েছে বা বিড়বিড় করে কিছু বলছে, হঠাৎ মূর্ছা গেল, মাটিতে পড়ে গেল, তারপর তার সারা শরীর কাঁপতে শুরু করল। আর মৃগী রোগের ফলে মৃত্যুর আশঙ্কাও থাকে, সে মাটিতে যেন অসার হয়ে পড়ে যায়, আর তখন যদি তাকে কেউ দেখাশোনার না থাকে ধারে কাছে হয়তো সে মারা যেতে পারে। এই রোগে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। মৃগী কিন্তু বহুকাল ধরে মানুষকে আক্রান্ত করেছে। আগে ধারণা করা হতো রোগীর মাথা খারাপ হয়ে গেছে, সামাজিকভাবে অবহেলা করা হতো, সে যেন কলঙ্কের মতো, তাদের লেখাপড়া করার, চাকরির কোনো সুযোগ ছিল না। তবে আজকাল কম দামের ওষুধ দিয়ে মৃগী রোগ নিয়ন্ত্রণ করা যায়। ওষুধের দাম পড়ে মাত্র $10 মতো বছরে। প্রফেসর নিউটন ও তার সহকর্মীরা বলছেন এই রোগের কেবল চিকিৎসা ব্যবস্থাই নয়, তার সাথে সাথে সমাজকে সচেতন করে তুলতে হবে। এটা যে একটা অসুখ, রোগীকে পরিত্যাগ করলেই তার দায় দায়িত্ব চলে যাবে তা নয়। যাদের এই রোগ আছে তারা কিন্তু সবসময় বুঝতে পারে না ব্যাপারটা কি, কিভাবে তার চিকিৎসা করা যেতে পারে। প্রফেসর নিউটন বলেন সবাইকেই সেটা করতে হবে, আর এই কাজে তিনি জাতিসংঘের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বাংলাদেশে ভয়েস অব আমেরিকা, পোস্ট বক্স 323, ঢাকা 1000, আর ভারতে ভয়েস অব আমেরিকা পোস্ট বক্স 9199, কলকাতা 700016। আমাদের কাছে সরাসরি চিঠি লেখার ঠিকানা বাংলা সার্ভিস, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন ডিসি 20237, USA। আমাদের ওয়েবসাইট ঠিকানা www.voanews.com/bangla। আমাদের ইমেলের ঠিকানা bangla@voanews.com।
আর এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রচার অভিযানের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার। তবে রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনি বেকারত্বের হার সম্পর্কিত সাম্প্রতিক রিপোর্টের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। ওদিকে প্রেসিডেন্ট এই রিপোর্ট সম্পর্কে কোনো মন্তব্য করেননি, তবে শুক্রবার ভার্জিনিয়া ও ওহায়োতে নির্বাচন প্রচারে তিনি রমনিকে আক্রমণ করে বলেন, রমনি গত বছর যে বিত্তশালীদের $500,000,000 কর ছাড় দেবার কথা বলেছিলেন সে সম্পর্কে এখন তিনি যেন কিছুই জানেন না। ওদিকে সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা যাচ্ছে যে এশীয় বংশোদ্ভূত আমেরিকানদের প্রায় এক তৃতীয়াংশ ভোটার যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনির মধ্যে কাকে ভোট দেবেন সে সম্পর্কে এখনও সিদ্ধান্ত নেয়নি। দ্য ন্যাশনাল এশিয়ান আমেরিকান সার্ভে গত সপ্তাহে একটি রিপোর্ট প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে 43% এশিয়ান আমেরিকান ওবামাকে এবং 24% রমনিকে সমর্থন করছে, আর 32% কাকে এখন ভোট দেবেন তার সিদ্ধান্ত নেয়নি। রামুর ঘটনার প্রতিবাদে শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের হামলার পর বৌদ্ধ অধ্যুষিত সব দেশে বাংলাদেশ কূটনৈতিক মিশনের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সিলেট শহরের দক্ষিণ সুরমায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত 13 জন নিহত হয়েছে, অপর 8 জন আহত হয়েছেন। আজ ভোর 5টায় ঢাকা সিলেট মহাসড়কের তেতলি এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।
পুলিশ জানিয়েছে শুক্রবার সিলেটের তেলিবাজারে ঢাকা সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় মাইক্রোবাসটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং এর 13 জন যাত্রীর সকলেই প্রাণ হারান। পুলিশ বলেছে নিহত ওই 13 জনের মধ্যে একই পরিবারের 9 সদস্য রয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ সৃষ্টি করে, তবে পুলিশ আসার পর তারা রাস্তা ছেড়ে দেয়। প্রত্যক্ষদর্শী এক অটোরিকশা চালক অভিযোগ করেছেন যে বাসের ড্রাইভার নেশাগ্রস্ত অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অনেকেই প্রাণ হারান। মানবাধিকার সংস্থাগুলোর দেয়া তথ্য অনুযায়ী প্রতি বছর সড়ক দুর্ঘটনায় অন্তত 6 থেকে 7 হাজার মানুষ প্রাণ হারান এবং প্রায় 15 হাজার মানুষ আহত হয়ে চিরপঙ্গুত্ব বরণ করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জর্ডানের রাজধানীতে হাজার হাজার মানুষ দেশের সাংবিধানিক সংস্কার অত্যন্ত শ্লথ গতিতে এগোচ্ছে বলে প্রতিবাদ করার জন্য সমাবেত হয়েছে। প্রতিবাদকারীরা আম্মানে শুক্রবার সরকার বিরোধী স্লোগান সম্বলিত পতাকা ও ব্যানার বহন করে এবং সরকার বিরোধী স্লোগান দেয়। জর্ডানের প্রধান বিরোধী দল মুসলিম ব্রাদারহুড সংসদে আরও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে তারা প্রতিবাদ মিছিল করে। ব্রিটেনের একটি আদালত এক রায় দিয়েছে যে কেনিয়ায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় নির্যাতিত মাওমাও গোষ্ঠীর 3 জন সদস্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে পারবে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন ড্যারল স্মিথ, আর আমি সুগুপ্তা নেসরিন কুইন সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.